বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ।
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pertstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/pertstoday। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সমস্যা সমাধানে বেইজিং বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় মানুষ হত্যা করে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরবর্তী ধাপে মার্কিন ইসরায়েলি পণ্যবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসে, সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় তার উপর জোর দিলেন ফখরুল। এবং ভারতের প্রয়াত রাজনীতিবিদ মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সমস্যা সমাধানে বেইজিংয়ে শুক্রবার অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গালিবাবাদি আশা প্রকাশ করেছেন। তিনি 2015 সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়াকে সব সমস্যার মূল বলে আখ্যায়িত করেছেন। শুক্রবার বেইজিংয়ে ইরান, চীন ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর গালিবাবাদি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ত্রিপক্ষীয় এ বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা, চাপ ও হুমকির অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। রাশিয়া বলেছে, ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা বেআইনি। মস্কো আরও বলেছে, তেহরান কখনও পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা করেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার আইনগত ভিত্তি নেই বলে রাশিয়া কঠোরভাবে এগুলোর বিরোধিতা করেছে। তিনি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান। পেসকভ বলেন, ইরানিরা কখনো পরমাণু অস্ত্র অর্জন করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি কথাও বলেনি, কাজেই আমাদের দৃষ্টিতে ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা অবৈধ ও বেআইনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্য দাবি করছে যে ইরান সামরিক লক্ষ্যে তার পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। পাশ্চাত্য এমন সময় এ অভিযোগ করছে যখন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএর গভীর নজরদারিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় 4 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার সাগর উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় 1 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এছাড়া গাজার দক্ষিণ রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক এবং গানবোট থেকে গোলা ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ পূর্ব গাজার আল জৈতুন এলাকার পূর্ব অংশে ড্রোনের সাহায্যে হামলা চালালে 4 ফিলিস্তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন একদল বেসামরিক মানুষের উপর বোমা বর্ষণ করেছে। এছাড়া ইসরায়েলি নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করে 22 বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই শহীদের নাম মোহাম্মদ রিয়াদ সিমাই। উপকূলে বাস ধরাই ছিল তার পেশা। এছাড়াও শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে 6 ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক একজন ইসরায়েলি আমেরিকান পণবন্দী ও অপর 4 বন্দীর মরদেহ হস্তান্তর করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে। কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আবার শুরু হওয়ার পর এ প্রস্তুতি ঘোষণা করল হামাস। হামাস শুক্রবার এক বিবৃতিতে বলেছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু করার জন্য ভ্রাতৃপ্রতি মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করেছেন হামাসের নেতৃবৃন্দ। এ জবাবে ইহুদিবাদী সেনা ইদেন আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। আলেকজান্ডারের মার্কিন নাগরিকত্ব রয়েছে। এছাড়া আরও 4 দ্বৈত নাগরিকের লাশ ফেরত দিতে সম্মত হয়েছে হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আন নুনু একথা নিশ্চিত করেছেন। ওই 5 ইসরায়েলি আমেরিকান নাগরিক। হামাস একই সঙ্গে দৃঢ়ভাবে নিজের এই সিদ্ধান্তে অটল থাকার কথা ঘোষণা দিয়েছে যে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতিতে তারা তখনই সম্মত হবেন যখন তা স্থায়ীভাবে গাজার উপর চাপিয়ে দেয়া গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তি ঘটাবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশ্বাস দেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ নিয়েও আলোচনা করেন। গুতেরেস আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের বক্তব্যের মধ্যে বলেছি সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কারের কথা সবার আগে বলেছে, কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা মূলত যেটা বলেছি, নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেটা করে ফেলা, দ্রুত নির্বাচন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে, এটা চলমান প্রক্রিয়া। সেই বিষয়গুলো বলে এসেছে আজ দুপুরে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে কোনো মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ ব্যাপারে মহাসচিব কোনো কমেন্ট করেননি, কারণ এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতীয় রাজনীতিবিদ মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। আরএসএস কে বিষাক্ত হিসেবে অভিহিত করায় তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে গেরুয়া শিবির। তবে নিজের মন্তব্য থেকে একচুলও সরতে নারাজ তুষার গান্ধী। তিনি বলেছেন আরএসএসের আচরণ তাকে আরও দৃঢ় করে তুলেছে, তারা কত বড় বিশ্বাসঘাতক তা আরও জোরালোভাবে তিনি প্রমাণ করবেন। সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরম জেলার নোয়াট্টিকারায় বিশিষ্ট গান্ধীবাদী গোপীনাথন নায়ারের এক অবক্ষ মূর্তির উন্মোচন উপলক্ষে তুষার গান্ধী বলেছিলেন বিজেপিকে আমরা পরাজিত করতে পারব, কিন্তু আসল বিষ হল আরএসএস, তারা এই দেশের মন ও আত্মা বিষয়ে দিতে চাইছে, এটা আমাদের ভয়। মন ও আত্মা বিষিয়ে গেলে কিছুই আর অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে বেলুচিস্তানের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন। বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করার ঘটনা প্রসঙ্গে তিনি এ অভিযোগ করেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগুতির সঙ্গে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আইএসপিআর এর মহাপরিচালক বলেন বেলুচিস্তানের সাম্প্রতিক হামলা এবং অতীতে ঘটা অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনায় আমরা বুঝতে পেরেছি আপনাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশই এসবের পৃষ্ঠপোষক। আহমেদ শরীফ বলেন এরই মধ্যে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ভারতের গণমাধ্যম যুদ্ধ শুরু করেছে। পাকিস্তানে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় ভারতীয় নীতির অংশ হিসেবে জাফর এক্সপ্রেসে হামলা চালানো হয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি বলেছেন লেবাননকে রক্ষা করতে হলে দেশের দক্ষিণাঞ্চলকে রক্ষা করতে হবে এবং দেশের এক বিঘত ভূখণ্ডের বিষয়েও ছাড় দেওয়া হবে না। তিনি এক ভাষণে আরও বলেন লেবানন সকল চাপ সত্ত্বেও তার এক বিঘত ভূখণ্ড বা তিল পরিমাণ ভূমি এবং সার্বভৌমত্বের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না। ইহুদিবাদী ইসরায়েলের দখল থেকে নিজের সমস্ত ভূখণ্ড মুক্ত করার জন্য সকল প্রকার উপায় অবলম্বন করা হবে বলেও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। নাবি বেরি আরও বলেছেন লেবাননকে রক্ষা করার জন্য দেশের দক্ষিণ অংশকে রক্ষা করতে হবে আর লেবাননকে রক্ষা করার জাতীয় দায়িত্ব, এক্ষেত্রে কোনো মতবিরোধ থাকা অগ্রহণযোগ্য, এক্ষেত্রে ঐক্যমত্য বজায় রাখতে হবে। লেবাননের পার্লামেন্টারি স্পিকার বলেন বিশ্বাস করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে লেবাননের সামনে থাকা সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন। ওই বৈঠকের মাধ্যমে ইউক্রেন স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আশা তৈরি করেছে। বৈঠকে ট্রাম্পের কাছে পৌঁছানোর জন্য পুতিনের পক্ষ থেকে একটি বার্তা হস্তান্তর করা হয়, সেই সঙ্গে সৌদি আরবে সম্প্রতি মার্কিন ইউক্রেন বৈঠকের বিস্তারিত বিবরণ তুলে ধরে ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা পুতিনের হাতে তুলে দেওয়া হয়। মূলত সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার পর দুদেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ বিবৃতি সম্পর্কে মস্কোকে অবহিত করতে উইটকফ রাশিয়া সফর করেন। ওই যৌথ বিবৃতিতে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইউক্রেন, এর বিনিময়ে কিয়েভকে আবার সামরিক ও গোয়েন্দা তত্ত্ব সরবরাহ করতে রাজি হয় ওয়াশিংটন। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে প্রদত্ত ওই সহায়তা ট্রাম্প ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু ইউক্রেন এবার ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কারণে আবার তা চালু করলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল নিয়ে ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন ইউক্রেনের সেনারা হয় কুরস্কে আত্মসমর্পণ করবে না হয় তারা মারা পড়বে। যুদ্ধবিরতির জন্য যখন জোরদার আলোচনা চলছে তখন তিনি এই হুঁশিয়ারি দিলেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে একমত হলেও পুতিন স্পষ্ট করে কিছু জানাননি, বরং তার কথায় নতুন করে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি শর্ত দিয়েছেন কুরস্ক অঞ্চলে ইউক্রেনকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। বৃহস্পতিবার মস্কোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান কেন আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায় না, সেটার ব্যাখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলুজবা খামেনেই। এখন এ সম্পর্কে রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়।
বিশ্বের বলদর্পি শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখন আর সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলুজবা খামেনেই। তিনি বলেছেন, ওরা বলছে তাদের স্বার্থ সবার আগে, অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকেই তাদের স্বার্থটা প্রাধান্য দিতে হবে। বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে। গত বুধবার বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলুজবা খামেনেই সঙ্গে সারা দেশের হাজার হাজার ছাত্রছাত্রী সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আয়াতুল্লাহ খামেনেই মার্কিন প্রেসিডেন্টের আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুতির দাবি এবং ইরানকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে এটিকে বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করেন। সর্বোচ্চ নেতা এ প্রসঙ্গে বলেন, এই চিঠিটি এখনো আমার কাছে পৌঁছায়নি। এই যে মার্কিন প্রেসিডেন্ট বলছেন আমরা ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছি, আমার মতে এটা জনমতের সঙ্গে প্রতারণা। তার কথার অর্থ হল তারা আলোচনায় বিশ্বাসী, তারা আলোচনা চায়, শান্তি চায়, বিবাদ চায় না, কিন্তু ইরান আলোচনার জন্য প্রস্তুত নয়, এ ধরনের কথা সে বলতে চায়। কিন্তু কেন ইরান আলোচনা করতে চায় না? আসলে আমরা কয়েক বছর ধরে আলোচনা করেছি, কিন্তু এই ব্যক্তি পরিপূর্ণ আলোচনাকে, স্বাক্ষরিত আলোচনাকে টেবিল থেকে ছেড়ে ফেলেছেন। এই লোকের সঙ্গে কিভাবে আলোচনা সম্ভব? আলোচনায় এই নিশ্চয়তা থাকতে হয় যে অন্য পক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা তারা রক্ষা করবে। আমরা যখন জানি যে প্রতিশ্রুতি রক্ষা করবে না, তখন কিসের আলোচনা? ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, শুরু থেকে আলোচনায় আমাদের লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া, যা দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সৌভাগ্যবশত নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই হারিয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনেই আরো বলেন, কিছু মার্কিনীও বিশ্বাস করেন যে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করলে এর কার্যকারিতা কমে যায় এবং নিষেধাজ্ঞার শিকার দেশ নিষেধাজ্ঞা এড়াতে উপায় খুঁজে বের করে। আমরাও বিভিন্ন উপায় খুঁজে পেয়েছি। তিনি বলেন, আমেরিকার বর্তমান সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না, তাদের সাথে আলোচনার ফলে নিষেধাজ্ঞা আরো জটিল হয়ে উঠবে এবং চাপ বৃদ্ধি পাবে। আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না, মার্কিনীদের এ ধরনের দাবির প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পরমাণু অস্ত্র নেই এবং আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না, কারণ আমরা নিজেরাই এই ধরনের অস্ত্র চাই না। এর আগে এর কারণ আমরা উল্লেখ করেছি। তিনি মার্কিন সামরিক আক্রমণের হুমকিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, আঘাত হানার ও যুদ্ধ শুরু করার হুমকি একতরফা কোনো বিষয় নয়, ইরান পাল্টা আক্রমণ করতে সক্ষম এবং তা অবশ্যই করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলুজবা খামেনেই আরো বলেন, যদি আমেরিকা এবং তার দোসরেরা ভুল পদক্ষেপ নেয় তাহলে তারা নিজেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা নিশ্চিত যে আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ ভালো জিনিস নয়, তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমরা দৃঢ়ভাবে এর জবাব দেব।
রেডিও তেহরানের প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আপনারা জানেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সময়, কালের সাথে চলা এক সময়ের বহু সিস্টেম, পদ্ধতি এবং ফরম্যাট বা কাঠামো। এক সময়ের জনপ্রিয় টেপ রেকর্ডার এখন কেবলই জাদুঘরের সামগ্রী। প্রযুক্তির কল্যাণে এখন রেডিও, বিশেষ করে শর্টওয়েভ রেডিওগুলো পাল্টে নিয়েছে তাদের বিগত স্বরূপ। ফ্রিকোয়েন্সির পাশাপাশি এখন রেডিওর সকল আয়োজনে অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন রেডিওর কার্যক্রম বিগত কাঠামো থেকে আগামীর দিকে নতুন রূপে অগ্রসর হয়। রেডিও তেহরানও সময়কে ধারণ করে অনাগত আগামীর দিকে ছুটে চলেছে নতুন আঙ্গিকে। ইরানের নববর্ষ 21 মার্চ 2025 শুক্রবার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সিতে লাইভ নিউজ কিংবা সংবাদ প্রতিবেদন থাকছে না। পুরো সময় জুড়ে প্রচারিত হবে আমাদের অন্যান্য অনুষ্ঠানমালা। গোটা বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেজ এবং চ্যানেলগুলোতে নজর রাখুন। অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি: tweme/farstodaybn, instagram.com/iranradiobn1, facebook.com/iranradiobn, facebook.com/farstodaybangla, iranradio.ir/bn, youtube.com/@iranradiobn।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যে সৃষ্ট সমস্যা সমাধানে বেইজিং বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় মানুষ হত্যা করে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরবর্তী ধাপে মার্কিন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেছের। সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় তার উপর জোর দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের প্রয়াত রাজনীতিবিদ মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
অভিভাবকদের প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতায় বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেশিরভাগ শিশু কিশোর হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে শিশুদের মানসিক বিকাশের সুযোগ তৈরি করতে হবে। সেক্ষেত্রে অভিভাবকদের উচিত দিনের একটা নির্দিষ্ট সময় শিশুদের সাথে থাকা, পাশাপাশি ইন্টারনেট ব্যবহারেও সময়সীমা বেঁধে দেয়া। এছাড়াও নিরাপদে ইন্টারনেট ব্যবহারের জন্য সেফ কিডস নামের বিভিন্ন সফটওয়্যার ও ফিল্টারিংয়ের সহায়তা নেওয়া। অভিভাবকদের সচেতনতাই পারে শিশুদের এমন হয়রানির হাত থেকে রক্ষা করতে। যেসব অভিভাবক সফটওয়্যার ও ফিল্টারিংয়ের সঙ্গে পরিচিত নন, তাদের জন্য বিকল্প পন্থা রয়েছে। নানা উপায়ে তারা শিশুদের নিরাপদ রাখতে পারেন। এমন অনেক উদাহরণ রয়েছে যে শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে জানার পরও অভিভাবকরা তা নিয়ন্ত্রণ করছে না। উল্টো অনেক অভিভাবক শিশুদের ফেসবুক ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।
অনেক সময় দেখা যায় শিশুর বয়স 17 কিংবা 18 বছর হয়নি, কিন্তু তার অভিভাবকই মিথ্যা তথ্য দিয়ে শিশুর জন্য ফেসবুক পেজ খুলে দিচ্ছে। সেখানে সন্তানের ছবি ও ভিডিও দিচ্ছে, কিন্তু তারা বুঝতেও পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের ছবি ও ভিডিও দেওয়া কতটা ভয়ঙ্কর। কারণ
প্রাথমিক হয়রানিগুলো ছবি থেকেই শুরু হয়। এসব হচ্ছে অভিভাবকের অজ্ঞতার অভাবে। কাজেই অপ্রাপ্তবয়স্ক সন্তানকে ফেসবুক ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। সন্তানের বয়স 18 হওয়ার পরও তাদেরকে ফেসবুক তথা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করতে হবে এবং নানা পরামর্শ ও দিক নির্দেশনা দিতে হবে। শিশু কিশোরদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি যে ঘটনাটি ঘটে তা হল, অনেক সময় দেখা যায় শিশুরা মোবাইলে টাইপিংয়ের ভুলে অন্য সাইটে চলে যায়। বাচ্চা বয়সে যে বিষয় বা ছবি ভিডিও দেখার কথা না, সেটাই তারা সেখানে দেখছে। এভাবে তারা আগেই প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, যা তাদেরকে মানসিকভাবে ভয়ঙ্কর করে তৈরি করছে। এমন অবস্থা থেকে বাঁচতে শিশু কিশোরদেরকেও সতর্ক করতে হবে, তাদেরকে এ ধরনের জিনিস দেখার ভয়াবহ পরিণতি সম্পর্কে বোঝাতে হবে।
শিশু কিশোরদেরকে অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে রক্ষা করতে আরেকটি কৌশল অবলম্বন করা জরুরি। কম্পিউটার ও ল্যাপটপ ঘরের এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে অভিভাবক নজরদারি করতে পারবে শিশু কিশোররা কি করছে। আমরা তো আসলে শিশুকে একা একা পার্কে খেলার জন্য ছেড়ে দেই না, তার প্রতি নজর রাখি। অনলাইনের ক্ষেত্রেও বিষয়টি মনে রাখুন। কম্পিউটারে স্ক্রিনটি দরজা বরাবর রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে অনেক সময় দেখা যায় বাবা মা দুজনেই চাকরি করছেন, ব্যস্ততার জন্য বাচ্চাদের সময় দিতে পারছে না, একটা ফাঁক থেকে যায়। সেই সময়টাতে অভিভাবকরা শিশুদের মোবাইল, ইন্টারনেট আর গেমের উপর ছেড়ে দিচ্ছেন। এই অবস্থার পরিবর্তন করা না হলে কিছুই করার সম্ভব হবে না। প্রথমত, বাচ্চাদের হাতে আমরা যে মোবাইল তুলে দিচ্ছি এটাই কিন্তু ঠিক না। অনেক দেশেই দেখা যাচ্ছে তারা সহজে বাচ্চাদের হাতে মোবাইল দেয় না, দিলেও সময়সীমা বেঁধে দেওয়া থাকে। সব দেশেই এমন অবস্থা জরুরি। রাতের বেলায় মোবাইল শিশুদের নাগালের বাইরে রাখলে সমস্যা অনেকটাই কমে যায়।
বাস্তব জীবনে যে বিষয়গুলো শেখার প্রয়োজন, অনলাইন দুনিয়ায় সেই বিষয়গুলো শিক্ষা দিন। শিশুকে সচেতন হওয়ার শিক্ষা দিন। সংযত হয়ে কথা বলা কিংবা কার সঙ্গে কিভাবে কথা বলবে সে বিষয়টিও শিখিয়ে দিন। নিয়মিত শিশুর খোঁজখবর রাখতে হবে, তার সঙ্গে কথা বলুন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনুন। শিশুর অনলাইন দুনিয়ার অভিজ্ঞতা শুনুন, সাইবার জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে জানান। বন্ধুদের কেউ এরকম কোনো সমস্যায় পড়েছে কি না তা জেনে নিন। অনলাইনে কোনো কিছু বিনামূল্যে পাওয়ার অফার সম্পর্কে শিশুদের সতর্ক করুন। আমরা সবাই যেমন জানি বিনামূল্যে কিছুই পাওয়া যায় না, তাদেরও সেটা বোঝান। ঘুমানোর আগে কোনো যন্ত্র, এমনকি মোবাইল ফোন যেন শিশুর সঙ্গে না থাকে, সে বিষয়টি খেয়াল রাখুন। রাতের খাবারের পর কোনো চ্যাটিং, টেক্সটিং কিংবা ইমেল যেন দেখা না হয়, সেটি নিয়ম করে দিন। কারোর সঙ্গে অনলাইনে বিবাদ না করতে, কাউকে গালি না দিতে, বয়স লুকিয়ে কোনো সামাজিক যোগাযোগের সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে কিংবা কোনো গুজব ছড়ানোর বিষয়ে তাদের সতর্ক করুন। ধর্মীয় ও নৈতিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তুলুন। এটা করা সম্ভব হলে তারা নিজেরাই অনেক কিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। Thank you.
সন্তানদেরকে চিন্তা করা শেখাতে হবে, বিশেষ করে অনলাইন তথা ইন্টারনেটে কাজ করার সময় চিন্তা করে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। এটা অবশ্য বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো বিষয়ের জবাব দিতে, টুইট করতে, কোনো কিছু লাইক করতে বা পোস্ট করার আগে সেটি ঠিক হচ্ছে কিনা তা একটু সময় নিয়ে ভেবে তারপর করা উচিত। শৈশব থেকেই চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে পারলে বড় হয়েও শিশু সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, হুট করে কোনো কিছু করে পরে আফসোস করতে হবে না। সাধারণত আমরা বড়রাও চিন্তা করি না আমাদেরকে এই পৃথিবীতে কে পাঠালো, কেন পাঠালো এবং আমাদের দায়িত্ব কি, এমন বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। এই ধারায় চিন্তা করলে ও দায়িত্ব বুঝতে পারলে সব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ সহজ হয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট হচ্ছে শিক্ষা, বিনোদন ও যোগাযোগের চমৎকার একটি উৎস। ইন্টারনেট থেকে শিশুকে শিক্ষা নিতে বাধা দেওয়ার প্রয়োজন নেই। এর পরিবর্তে কোনো ক্ষতির সম্মুখীন না হয়ে এই মাধ্যমকে কীভাবে যথাযথভাবে ব্যবহার করা যায় তা বুঝতে শিশু কিশোরদের সাহায্য করতে হবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের আসরটির মধ্য দিয়ে ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার সমাপ্তি ঘটল। যারা এতদিন ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা প্রেমের বসন্ত, শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বছরের যে কোনো সময়ে, বিশেষ করে পবিত্র রমজানে, আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের জন্য কোরআন অধ্যয়নের পাশাপাশি হাদিস অধ্যয়ন এবং নানা ধরনের দোয়া পাঠও জরুরি। তাই আমরা বাদবাকি রমজানে বিশ্বনবীর বেশ কিছু হৃদয়ে গলানো উপদেশ ও হাদিস শোনাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য সেটাই চায় যা সে নিজের জন্য পছন্দ করে। যে ব্যক্তি কোনো কাজের মুখোমুখি হলে সে কাজে পা বাড়ানো বা পিছিয়ে আসার আগে খতিয়ে দেখে যে কাজটি আল্লাহর পছন্দের নাকি অপছন্দের। আর যে ব্যক্তি তার ভাইয়ের ছিদ্রান্বেষণ করার আগে সেই দোষটি নিজের মধ্য থেকে সংশোধন করে নেয়, আর যখনই সে নিজের একটি ত্রুটি সংশোধন করে নেয় তখনই নতুন আরেকটি ত্রুটি দেখতে পায়। তাই মানুষের জন্য এটাই যথেষ্ট যে সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। মহানবী আরও বলেছেন, পুণ্যের দরজা তিনটি, মনের উদারতা, মিষ্টি ভাষা আর কষ্ট ও উৎপাতে ধৈর্য ধারণ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তাওরাতে চারটি কথার পাশে আর চারটি বাণী রয়েছে, যে ব্যক্তি দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয় সে আল্লাহর উপর ক্ষুব্ধ হয়ে থাকে, যে ব্যক্তি তার উপর নেমে আসা বিপদের জন্য অভিযোগ করে সে আল্লাহর বিরুদ্ধেই নালিশ করে, যে ব্যক্তি কোনো ধনাঢ্যের কাছে এসে নিজেকে হীন করে তার এক তৃতীয়াংশ ঈমান বিনষ্ট হয়ে যায়,
আর এ উম্মতের মধ্যে দোজকে যাবে সেই ব্যক্তি যে আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস ও খেলনার পাত্র বানাবে। মহানবীর হাদিসে বলা হয়েছে, চারটি জিনিসের পাশে চারটি জিনিস থাকে। যে রাজা হয় সে স্বেচ্ছাচারিতা করে, যে পরামর্শ করে না সে অনুতপ্ত হয়। যেমন আচরণ করবে তেমনই আচরণ পাবে, আর ধর্মীয় জ্ঞান ও ইমানের অভাব হল বড় মৃত্যু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক চোখই কাঁদতে থাকবে কেবল তিনটি চোখ ছাড়া। যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত কাটায়, যে চোখ আল্লাহ নিষিদ্ধ হারাম থেকে অবনত থাকে, আর যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়। ধন্য সেই মুখমণ্ডল যার দিকে আল্লাহ তাকিয়ে দেখেন যে এমন পাপের জন্য সে ক্রন্দনরত যে সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ খবর রাখে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তিনটি জিনিস ধ্বংসকারী আর তিনটি বিষয় পরিত্রাণ দানকারী। ধ্বংসকারী তিনটি হল রিপুর কামনা যার অনুসরণ করা হয়, কৃপণতা যা মেনে চলা হয়, আর মানুষের আত্মপূজা। অন্যদিকে পরিত্রাণ দানকারী তিনটি বিষয় হল সন্তুষ্টি ও ক্রোধের মধ্যে ন্যায়পরায়ণ থাকা, সামর্থ্য ও অভাবের মধ্যে মিতচারী হওয়া, আর গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলা যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি না দেখতে পাও তিনি তোমাকে দেখছেন। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম ভাগ অর্থাৎ প্রথম দশ দিন হচ্ছে রহমত, মধ্যভাগ অর্থাৎ দ্বিতীয় দশ দিন হচ্ছে মাগফিরাত ক্ষমা, এবং তৃতীয় বা শেষ ভাগ শেষের দশ দিন হচ্ছে দোজখের আগুন থেকে মুক্তি।
আগামীকাল 15 রমজান বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হজরত ইমাম হাসান মুজতবা আলাইহি সালামের পবিত্র জন্মবার্ষিকী। মুসলিম বিশ্বের যোগ্য ইমাম হিসেবে তাঁকে গড়ে তুলেছিলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহি সালাম ও হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। তার জন্ম হয়েছিল মদিনায় হিজরি তৃতীয় সনে ও মুয়াবিয়ার ষড়যন্ত্রে তিনি শহীদ হন হিজরি পঞ্চাশ সনে। তিনি সমাহিত হন মদিনার জান্নাতুল বাকিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় এই নাতিকে কোলে নিয়ে আদর করা ছাড়াও তাঁর সঙ্গে খেলতেন। একবার তিনি এই নাতির জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে মোনাজাত করে বলেছিলেন, হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তাই আপনিও তাদের ভালোবাসুন যারা হাসানকে ভালোবাসে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারাই হাসান ও হুসাইনকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি, আর আমি যাদের ভালোবাসি আল্লাহও তাদের ভালোবাসেন, আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বেহেশত দান করবেন, এবং যারা হাসান ও হুসাইনের সঙ্গে শত্রুতা রাখে তাদেরকে আমিও আমার শত্রু মনে করি, ফলে আল্লাহও তাদের শত্রু হন, আর আল্লাহ তার শত্রুকে জাহান্নামে পাঠাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাসান ও হুসাইন বেহেশতি যুবকদের সর্দার, এরা দুজন আমারই সন্তান। তিনি আরও বলেছেন, হাসান ও হুসাইন দুজনই মুসলমানদের ইমাম বা নেতা, বা তারা তাগুতি শক্তির বিরুদ্ধে বিপ্লব করুক বা নাই করুক, কিংবা ক্ষমতায় থাকুক বা নাই থাকুক।
সমর্থকদের নিষ্ক্রিয়তা ও আদর্শিক বিচ্যুতি সহ নানা দিক থেকে পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল থাকায় ইমাম হাসান মুজতবা আলাইহি সালাম মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। কারণ ইমামের প্রধান সেনাপতি সহ অনেকেই ভেতরে ভেতরে মুয়াবিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এ সময় তিনি মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখলে ইসলাম পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেত এবং সুযোগ সন্ধানী রোমানরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিত। এছাড়াও এ চুক্তির ফলে মুয়াবিয়ার প্রকৃত চেহারা জনগণের কাছে তুলে ধরা সহজ হয়েছিল। ইমাম হাসান আলাইহিসাল্লাম কয়েকবার তাঁর সম্পদ পুরোপুরি এবং কয়েকবার সম্পদের অর্ধাংশ দান করেছেন দরিদ্রদের জন্য। তিনি অন্তত ২৫ বার পায়ে হেঁটে হজ করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এল,
এবার শোনা যাক ১৪তম রোজার দোয়া ও তার অনুবাদ।
হে আল্লাহ, এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না, আমার দোষ ত্রুটিকে হিসাবের মধ্যে ধরো না, তোমার মর্যাদার উসিলায় আমাকে বিপদ আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না, হে মুসলমানদের মর্যাদা দানকারী।
اللهم لا تؤاخذني في بالعثرة وأقلني في من الخطايا والهفو ولا تجعلني فيه يا عز المسلمين।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানের পণ্য সামগ্রী,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলস্থলে, ক্ষেত খামারে, বাগ বাগিচায়, কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র সামগ্রী। এর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা ভবন নির্মাণে ব্যবহৃত পাথর এবং ভবন সজ্জার পাথর নিয়ে কথা বলেছিলাম। আজকের আসরেও তারই ধারাবাহিকতায় আমরা কথা বলার চেষ্টা করব।
বলেছিলাম যে ইরানে উৎপন্ন পাথর সামগ্রী, এগুলোর ডিজাইন, গুণগত মান এবং রং বৈচিত্র্যের কারণে বিশ্বে প্রথম সারির মর্যাদা লাভ করেছে। ভবন সজ্জার পাথরের দিক থেকে বিশ্বের প্রথম সারির ৭টি দেশের তালিকায় রয়েছে ইরান। ইরানের বেশ কিছু প্রদেশে বেশ উন্নত মানের পাথর পাওয়া যায়। বিল্ডিং নির্মাণের কাজে ব্যবহৃত পাথর এবং বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত পাথর। প্রদেশগুলোর মধ্যে রয়েছে স্পাহান, ইয়াজদ, কেরমান, খোরাসানের রাজাভি এবং দক্ষিণ খোরাসান, ফার্স, কুর্দিস্তান, পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান ও লোরিস্তান প্রদেশ। পাথরের গুণ ও মানের ক্ষেত্রে বিভিন্ন উপকরণ দেখার প্রয়োজন রয়েছে। যাই হোক, এসব নিয়ে আমরা আজকের আসরে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বলছিলাম পাথরের গুণ ও মান বিচার নিয়ে। বিশেষ করে কোনো একটি আবহাওয়ায় পাথর রাসায়নিক ও পদার্থগত দিক থেকে সহনীয় পর্যায়ের কিনা সেটা দেখাও খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে সূর্য তাপ সহ্য করা, বাতাস, বরফ, উষ্ণতার হেরফের থাকা সত্ত্বেও পাথর যেন নষ্ট না হয় সে বিষয়টি দেখতে হবে। পাথরের মান নির্ভর করবে এইসব বিচিত্র পরিবেশ ও পরিস্থিতি সহ্য করার ক্ষমতা রয়েছে কিনা তার উপর। উন্নত মানের পাথর হলে তাতে কোনো খাঁজ থাকবে না, ফাটল কিংবা পাথরের কোনো স্তরে কোনো রকমের ক্ষয় থাকবে না, রং হবে একই রকম পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত, কোনো রকম রাসায়নিক কিংবা প্রাকৃতিক পদার্থের সংস্পর্শে বিবন্ন হয়ে যাবে না ভালো মানের পাথর।
পাথর উত্তোলন থেকে শুরু করে ব্যবহার করা পর্যন্ত অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। প্রথমত পাথর কোথায় আছে তা খুঁজে বের করতে হয়, তারপর সেখান থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় পাথর উত্তোলন করতে হয়। উত্তোলন করার পর সেই পাথর অন্যত্র স্থানান্তর করতে হয়, কাটতে হয় ইত্যাদি। খনি থেকে যে বিশাল পাথর বের করে আনা হয় সেগুলোর আঙ্গিক ও ধরন দেখে যথোপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন নিম্নমানের পাথর হলে সেগুলো হয়তো শূন্যস্থান পূরণের কাজে ব্যবহার করা হয়, আবার আরেকটু ভালো হলে পাটাতন কিংবা সিঁড়ি তৈরির কাজে ব্যবহার করা হয়। মেলন শিলা বা পাথরও এক ধরনের পাথর, যার এক পিঠ মসৃণ আর অপর পিঠে বাটাল দিয়ে পিটিয়ে সুন্দর করা হয়। এ ধরনের পাথর টানেল নির্মাণ, সেতু নির্মাণ, সিঁড়ি নির্মাণ, রাস্তা প্লাস্টারিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এই নিয়ে আমরা আরও কথা বলবো খানিক মিউজিক বিরতির পর।
বলেছিলাম যে ভবনের সৌন্দর্য বৃদ্ধির জন্য রয়েছে সুন্দর পাথর। ভবনের অভ্যন্তর সজ্জা কিংবা বাইরের সজ্জার জন্য যেসব পাথর ব্যবহার করা হয় সেগুলোকে খনি থেকে তুলে আনা, পাথর কেটে প্রয়োজনীয় আকার ও আঙ্গিক দেয়া হয়, তারপর বিশেষ উপায়ে চকচকে করে তোলা হয়। সস্তা দামে সৌন্দর্য বৃদ্ধির পাথর সাধারণত ট্রাভার্টাইন শ্রেণীর পাথর দিয়ে তৈরি করা হয়, আর মূল্যবান ও ব্যয়বহুল পাথরগুলো গ্রানাইট এবং মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়। এ ধরনের পাথর মোমদানি কিংবা ফুলদানির মতো গৃহসজ্জার আইটেমগুলি তৈরির কাজে ব্যবহার করা হয়।
পাথরগুলোর কারিগরি বৈশিষ্ট্য আলাদা আলাদা এবং বিচিত্র, তাই বিল্ডিং নির্মাণের কাজে যে কোনো ধরনের পাথর ব্যবহার করা যায় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গ্রানাইট পাথর খুবই শক্ত পাথর, সুতরাং এই পাথর যে খুবই টেকসই হবে তা বলাই বাহুল্য। তাই এই শ্রেণীর পাথর সড়কের পাটাতন নির্মাণ কিংবা রেললাইনে ব্যবহারের জন্য উপযোগী। একইভাবে বিল্ডিংয়ের ফাউন্ডেশন তৈরি করা, ভবনের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের কাজেও ব্যবহার করা হয় এই শ্রেণীর গ্রানাইট পাথর। বিল্ডিংয়ে ব্যবহৃত কালো রঙের গ্রানাইট বেশ নামকরা। ইরানের ইয়াজদ প্রদেশের খনিগুলোতে অন্তত 28 রকমের গ্রানাইট পাথর পাওয়া যায়। ট্র্যাভার্টাইনও এক ধরনের সৌন্দর্য বর্ধনকারী পাথর। এই নিয়ে কথা বলবো মিউজিক বিরতির পর।
ট্রাভার্টাইন শ্রেণীর পাথরের কথা বলছিলাম। বেশ কয়েক রঙের ট্রাভার্টাইন পাথর পাওয়া যায়। যেমন সাদা, ক্রিম, কালার, ধূসর ইত্যাদি। বিল্ডিংয়ের ভেতরে সজ্জার কাজে এবং বহিঃসজ্জার কাজে এ শ্রেণীর পাথর ব্যবহার করা হয়ে থাকে ইরানের তেহরান, স্পাহান, পূর্ব আজারবাইজান, ফার্স পদের সহ আরও বহু এলাকায় এ শ্রেণীর পাথরের খনি রয়েছে। লাল রঙের ট্রাভেরটাইন পাথর সবচেয়ে দুর্লভ পাথর। এই দুষ্প্রাপ্য পাথরটির জন্য ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের আজার শহরের নাম পৃথিবী বিখ্যাত। এই শহরেরই সর্দারাবাদ খনি লাল রঙের ট্রাভেরটাইন পাথরের জন্য সুপরিচিত। এছাড়াও আরও বহু রকমের পাথর রয়েছে। মর্মর পাথরের কথা এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। বাসার ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে, ফ্লোর কিংবা দেয়াল সাজানো সহ শৈল্পিক কাজের ক্ষেত্রে এই পাথর ব্যবহার করা হয়।
মূল মর্মর পাথরের রং সাদা। সবচেয়ে উন্নত মানের মর্মর পাথর ইরান এবং ইতালিতে পাওয়া যায়। তবে রঙের বৈচিত্র্যের দিক থেকে ইরানি মর্মর পাথরই শ্রেষ্ঠ। বিচিত্র রঙের মাঝে কেরমান প্রদেশের সবুজ মর্মর পাথর ইরানের সকল পাথরের মধ্যে দৃঢ় ও সুন্দরতম। এই পাথর ইমান, সুস্থতা, জীবন ও প্রশান্তির প্রতীক। সাধারণত পবিত্র স্থান ও স্থাপনায় এই পাথর ব্যবহার করা হয়। কেরমান প্রদেশের রুস্তম গ্রাম এবং কুর্দিস্তান প্রদেশের কুর্ভে শহরে এই পাথর পাওয়া যায়। মর্মর পাথর ইরানের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বাইরেও রপ্তানি করা হয়। ইতালি এবং তুরস্ক এই পাথরের সবচেয়ে বড় ক্রেতা। যাই হোক শ্রোতাবন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।